الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله صلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের উপর দরুদ শরীফ পড়ার বেশুমার ফজিলত ও বরকত রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের সাথ করেন, যে ব্যক্তি আমার উপর সারা দিনে 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল বারুজে কিয়ামত আমি তার সাথে মুসাফাহা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। প্রিয় ইসলামের আমার মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদেরকে আবারো মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের উদাহরণ ও শিক্ষা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গীবতকারী সাবধান। তো আসুন সর্বপ্রথম আমরা কোরআনে পাক থেকে এই ব্যাপারে আমরা জেনে নিই যে গীবতের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন। যে কোরআনে পাকের মধ্যে গীবত বা পর সমালোচনার ক্ষতি ও দোষের কথা কঠোর ভাষায় বর্ণনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সূরা হুজুরাতের 12 নং আয়াতের সাত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা ইগতাব বা'দুকুম বা'দা আইহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তানজিল ঈমান থেকে অনুবাদ। আর একে অপরের গীবত করো না, তোমাদের মধ্যে কি কেউ এ কথা পছন্দ করবে যে সে আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করবে? বস্তুত এটা তোমাদের নিকট পছন্দনীয় হবে না। এই আয়াতে কারিমার অধীনে সদরুল হাফেজ আল্লামা সৈয়দ মোহাম্মদ নঈমউদ্দিন মোরাদাবাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে মুসলমান ভাইয়ের গীবত করাও সহ্য না হওয়া উচিত, কেননা তার অনুপস্থিতিতে মন্দ বলা তার মৃত্যুর পর তার মাংসের খাওয়ার সমতুল্য, তার মাংস খাওয়ার সমতুল্য। কারণ যেমনই ভাবে কারোর শরীরের মাংস কাটাতে তার যেভাবে কষ্ট অনুভব হয়, তেমনি ভাবে তাকে মন্দ বলাতে তার মানসিক কষ্ট হয়। আর বাস্তবে সম্মান মাংসের চেয়েও বেশি প্রিয় হয়ে থাকে। তো খ্রিস্টেবের আমরা কোরআন এই আয়াত থেকে এই উদাহরণ থেকে কি শিক্ষা হাসিল করলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন যে আমরা যেন একে অপরের গীবত না করি, এবং এ কথা এটা কেউ পছন্দ করবে না যে যে আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা। তো আল্লাহ তাআলা গীবত করাকে মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করার মতো বলেছেন, তো এটা কেউ পছন্দ করবে না। তাহলে এই আয়াত থেকে আমরা শিক্ষা পেলাম যে মৃত কারো মুসলমান ভাইয়ের গীবত খারাপ মানে তার মাংস খাওয়ার সমতুল্য। আসুন এই ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি বলেছেন আসুন আমরা সেটা শ্রবণ করি। যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো মুসলমানের হক নষ্ট করা আর এক মুসলমানের উপর হারাম, এভাবে রক্তপাত করা, সম্পদ হরণ করা, অপমান করা সবই হারাম। তিনি আরো বলেছেন যে তোমরা গীবত বা পর সমালোচনা করা থেকে বিরত থাকো, কেননা গীবত বেবিচারের তুলনায় জঘন্য ও ঘৃণ্য। এর কারণ হলো মানুষ যদি বেবিচার করে ফেলে আর আল্লাহ তাআলার দরবারে খালেস অন্তরে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তা কবুল করে নেয়, অর্থাৎ তাকে মাফ করে দেন। কিন্তু গীবত হলো হকুল ইবাদ বিনষ্ট করা, অর্থাৎ বান্দার হককে নষ্ট করা। সুতরাং বান্দা তা যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না হক নষ্টকারীর পাপ, ততক্ষণ পর্যন্ত মোচন হবে না, অর্থাৎ যে গীবত করছে তার গুণাটা তখনও মাপ হবে না যতক্ষণ না যার গীবত করা হয়েছে সে ক্ষমা করবে না। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন যে গীবত হলো কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে এ ধরনের কথা বলা যা শুনলে সে তা পছন্দ করবে না। আর ফুকাহা ইকরামরা বলেন, উলামা ইকরামরা, অর্থাৎ এমন কথা বলা যে কারো অনুপস্থিতিতে কোনো মুসলমানের ভাইয়ের অনুপস্থিতিতে যা শুনলে তার মন্দ লাগবে, অর্থাৎ এমন দোষ বর্ণনা করা যা তার মধ্যে বিদ্যমান আছে, সেটা হচ্ছে কি? গীবত। তো এসব কথা বা সমালোচনা সে ব্যক্তির যার করা হচ্ছে, সে ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ, বংশ, কথাবার্তা, চালচলন, কাজকর্ম, ইহকাল, পরকাল, আহার, নিদ্রা, এমনকি তার পোশাক পরিচ্ছদ সম্পর্কেও হলেও তা গীবত বলে গণ্য হবে। অতীত যুগের কোন এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা বলেছেন, যদি কেউ এরূপ বলে যে অমুক ব্যক্তির গায়ের জামাটি বেশি লম্বা বা খুবই খাটো, তবে তাও গীবত হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, তোমরা অপরের গীবত করা থেকে সংযত হও, কারণ গীবতের মধ্যে তিনটি মারাত্মক ক্ষতিকর বস্তু রয়েছে। যেমন, গীবতকারী ব্যক্তির দোয়া কবুল হয় না, যে গীবত করবে তার দোয়া কবুল হবে না। নাম্বার দুই, তার কোনো সৎ কাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না, সে যত নেক কাজ করবে না কেন ওই নেক কাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। নাম্বার তিন, গীবতকারী ব্যক্তি পদে পদে গুনায় লিপ্ত। আল্লাহ মানুল হাফিজ, কেমন কথা তিস্তে বেড়া, যে তিনটি মারাত্মক ক্ষতির কথা এই হাদিসে পাকের মধ্যে উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে ওই ব্যক্তির দোয়া কবুল হয় না, অথচ আল্লাহ পাক বলেছেন ও দুনিয়াস তাজবিলাকুম, যে তোমরা আমার কাছে দোয়া করো আমি কবুল করব, কিন্তু এই গীবতকারী ব্যক্তির দোয়া কবুল হয় না। আজকে আমরা বলি আমাদের দোয়া কবুল হয় না, কেন? এই কারণ। এরপরে বলা হচ্ছে তার কোনো সৎ কাজ আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না, সে যত নেক কাজ করুক না কেন গীবতকারী। আরটা হচ্ছে ওই ব্যক্তি পদে পদে গুনার মধ্যে লিপ্ত থাকবে। হাদিসে পাকের মধ্যে আরো এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজ কেয়ামতে সগলখোর ব্যক্তির অবস্থা হবে বড়ই করুণ। সগলখোর বলা হয় এইরূপ লোককে, যে এক ব্যক্তির কাছে একরূপ কথা বলে, অপর ব্যক্তির কাছে বলে অন্যরূপ, একে সগলখোর বলা হয়। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন এই শ্রেণীর ধুমুকু লোকদের সাজা স্বরূপ তাদের মুখে দুটো আগুনের জিহ্বা তৈরি করে দেওয়া হবে। তিনি আরো বলেছেন যে সগল হরেরা বেহেস্তে প্রবেশ করবে না। আল্লাহ পাক দুনিয়ায় অসংখ্য মখলুক সৃষ্টি করেছেন এবং তার সব প্রাণীকে জিহ্বা প্রদান করেছেন, কিন্তু দেখা যায় মাছের মুখে জিহ্বা নেই। এর একটি কারণ বর্ণনা করতে গিয়ে ইমাম গজ্জালি রহমতুল্লাহ তাআলা বলেন যে আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে আদেশ করলেন তাকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সবাই সিজদা করলেন, ফলে এর শাস্তি স্বরূপ ইবলিসকে দুনিয়ায় তাড়িয়ে দিলেন। সে বিষণ্ণ মনে ভ্রমণ করতে করতে সমুদ্র তীরে গিয়ে উপস্থিত হলো এবং সমুদ্রের মাছের সাথে তার সাক্ষাৎ হলো। সে মাছকে আদম সৃষ্টির সংবাদ শুনিয়ে বলল তিনি হযরতে আদম আলাইহিস সালাম স্থলভাগ ও জলভাগের বহু প্রাণীকে হত্যা করবেন। ইবলিসের মুখে একথা শুনে মাছ অপরাপর প্রাণীকেও একথা জানিয়ে দিল। আল্লাহ পাকের দরবারে মাছের কাজটি সগুলখুরি রূপে গণ্য হলো, যার ফলে আল্লাহ মাছ জাতিকে জিব্বা থেকে বঞ্চিত করেছে। খ্রিস্টানেরা দেখেন সগুলখুরি অপরের দোষ বর্ণনা করে এটা কত বড় মারাত্মক, যে সব প্রাণীকে আল্লাহ তাআলা জিব্বা দিতেন কিন্তু মাছ যে প্রাণী রয়েছে ওই মাছকে জিব্বা থেকে আল্লাহ বঞ্চিত করেছেন এই সগুলখুরির কারণে। হযরতে আমর ইবনে দিনার রাহমাতুল্লাহ তাআলা বলেছেন যে একজন মদিনাবাসীর একজন বোন যে মদিনার উপকণ্ঠে বসবাস করত, এক সময় সে কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ল। তো তার মদিনাবাসী যে ভাই ছিল সে প্রায় তার সেবা শুশ্রূষা করার জন্য আসত। একদিন হঠাৎ তার ওই বোন ওই রোগে মারা গেল, তাকে দাফন কাফন করা হলো, কিন্তু দাফনের পর ভাইয়ের স্মরণ হলো যে ভুলক্রমে একটি টাকার থলেও তার বোনের লাশের সাথে কবরে দাফন করা হয়েছে। তখন প্রতিবেশীর একটি লোকের দ্বারা থলেটি তুলে নেওয়া হলো। ওই সময় উক্ত প্রতিবেশী দেখলো যে কবরের মাঝে ধাও ধাও করে আগুন জ্বলছে। একথা মৃত মহিলার ভাইয়ের কাছে বলা হলে সে তার মায়ের কাছে জিজ্ঞাসা করলো বোনের আমল সম্পর্কে। মা বলল তোমার বোনের আমল আকিদা তো ভালোই ছিল, তবে তার একটি অভ্যাস ছিল যে এক বাড়ি গিয়ে সে বাড়ির লোকদের কথাবার্তা শুনে এসে আরেকবারের লোকদের কাছে তা প্রকাশ করত। এ কথা শুনে মদিনাবাসী লোকটি তার বোনের খবরে ঢুকে দেখতে পেল যে তার বোনের খবরে সত্যি ওইরূপ আগুন জ্বলছে। কেমন মারাত্মক কথা, একজনের কথা আরেকজনকে বলে দেওয়া, আরেকজনের সমালোচনা করা কত বড় আযাবের কারণ। একদা হযরতে আবু লাইস বুখারী রাহমাতুল্লাহ তাআলা হজ আদায় করার জন্য রওনা হলেন, যে সাথে সম্বল স্বরূপ মাত্র তিনি দুটি দেরহাম ছিল ওনার কাছে, দুটি দেরহাম নিলেন। তো তিনি প্রতিজ্ঞা করলেন যে এই হজের সফরে যদি আমি পর সমালোচনামূলক কখনো একটি কথাও বলি, তাহলে আমার পথে ও সম্বল এই দুটো দেরহাম আল্লাহ রাস্তায় সৎকার করে দেবে। তার এই প্রতিজ্ঞা এমনই দৃঢ় ছিল যে সত্যি এই দীর্ঘ সফরে তিনি এমন একটি কথা উচ্চারণ করেননি যা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কারো এতটুকু সমালোচনামূলক হয়। অর্থাৎ তিনি কারো গীবত সমালোচনা করেননি, বস্তু তিনি হজদের সফর সুন্দরভাবে সম্পন্ন করে নিজের গৃহের মধ্যে ফিরে আসলেন, আর তার সে পাতেয় সম্বল দেরহাম দুটি তার নিকট থেকে গেল। ওনাকে পর সমালোচনামূলক কথার ব্যাপারে এরূপ কঠোর প্রতিজ্ঞা করার কারণ জিজ্ঞাসা করা হলে তখন তিনি বলেছিলেন যে আমার দৃঢ় বিশ্বাস 100 বার ভে বিচারের পাপ অপেক্ষা 1 বার গীবত করার পাপ অধিক মারাত্মক। দেখেন আমাদের আসহাবদের কি রকম আকীদা ছিল, গীবতের ব্যাপারে তাদের কি রূপ ধ্যান ধারণা ছিল। হযরতে হাফস কবির রহমতুল্লাহ তাআলা বলেছেন যে পুরো রমজান মাস রোজা না রাখার চেয়েও একটি লোকের গীবত করার পাপ বেশি ভয়ঙ্কর। আল্লামানুল হাফিজ, কত বড় কথা! পুরো মাস রোজা না রাখার চেয়ে একজন লোকের গীবত করার পাপ এটা চেয়ে ভয়ঙ্কর যে 1 মাস রোজা না রাখা ফরজ। কেমন কথা! তিনি আরো বলেছেন যে ব্যক্তি কোনো আলিম এবং ধর্মবীর লোকের গীবত করবে, রোজ কিয়ামতে তাকে এমন অবস্থায় উঠানো হবে যে তার ললাটে তার কপালের মধ্যে লিখিত থাকবে এই লোকটি আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত। নাউজুবিল্লাহ। আল্লামানুল হাফিজ ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার মুকাশাফাতুল কুলুবের মধ্যে এনেছেন যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মেরাজ সফরে আমি এমন কিছু লোকের কাছ দিয়ে গিয়েছিলাম যারা আল্লাহ পাকের আজাব স্বরূপ নিজেদের মুখমণ্ডলকে নিজেদের নখ দ্বারা আশ্রাচ্ছিল আর পচা গলিত লাশের মাংস বক্ষণ করেছিল। ফেরেশতা জিব্রাইলকে এদের পরিচয় জিজ্ঞাসা করায় তিনি বললেন এরা দুনিয়ায় মরা লাশের মাংস বক্ষণ করত, অর্থাৎ মুসলমান ভাইয়ের গীবত করত। আমাদের প্রত্যেককে গীবত থেকে বেঁচে থাকা চাই, যে আমরা শুনছি কি রকম আযাব গীবতকারীর জন্য। এভাবে হযরতে হাসান রাহমাতুল্লাহ তাআলা বলেছেন যে মানুষের দেহের জন্য ভয়ঙ্কর বিষফোড়া যত বেশি ক্ষতিকর, কোনো মুমিন ব্যক্তির জন্য অপরের গীবত করা তার চেয়েও বেশি বহুগুণ ক্ষতিকর। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মানুষের অবস্থা এরূপ যে তারা অপরের দোষ ত্রুটিকে খুব বড় করে দেখে। মানুষের এমন অবস্থা যে তারা অপরের দোষ ত্রুটিকে খুব বড় করে দেখে, কিন্তু নিজের দোষ যত বড় বা যত বেশি হোক না কেন খুব ছোট বা কমই মনে করে, এটা দোষে মনে করে। বেরা আমাদের উচিত আমাদের দোষের দিকে নিজের দিকে থাকান, কারণ আমরা যখন বলি আরেকজনের দোষ দেখিয়ে দিই ভাবে আঙ্গুল দিয়ে, সেই ক্ষেত্রে আমি আহলে সুন্নাত বলেন যে আমরা যখন অপরের দোষকে এইভাবে দেখিয়ে দিই আঙ্গুল দিয়ে যে এই লোকটি খারাপ, যে এর সমালোচনা করে এইভাবে, তখন আমির বলতেছে যে ওনার দিকে আমরা একটি আঙ্গুল, তার দিকে আমরা একটা আঙ্গুল তুলিয়েছি, কিন্তু তিনটা আঙ্গুল আমার দিকে, অর্থাৎ সে 1 গুণ খারাপ হলে আমি 3 গুণ খারাপ। তো আমাদের উচিত আমরা যেন আমাদের নিজেদের দোষকে দেখি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি দুনিয়ায় কারো গীবত করে তার মাংস বোজন করেছে, রোজ কিয়ামতে সে ব্যক্তির সামনে গীবতকৃত ব্যক্তির মাংস এনে দিয়ে তাকে বলা হবে এ নাও দুনিয়ায় যার জীবিত অবস্থায় মাংস বক্ষণ করেছিলে, এখন তার মৃতদেহের মাংস বক্ষণ করো খাও। অতঃপর হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, আইহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতা, অর্থাৎ তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম এর জমানায় গীবতের দুর্গন্ধ অনুভব করা যেত। তখন গীবতের প্রচলন খুবই কম ছিল, কিন্তু এ যুগের গীবতের ব্যাপক প্রাদুর্ভাবের কারণে লোকজন এমন অভ্যস্ত হয়ে গেছে যে গীবতের দুর্গন্ধ তারা অনুভবই করতে পারে না। যেমন অনভ্যস্ত ব্যক্তি চামড়ার গুদামে প্রবেশ করলে দুর্গন্ধের প্রকোপে সে অস্থির হয়ে যায়, কিন্তু যারা ওই চামড়ার গুদামে সর্বদা কাজকর্ম করে তারা চামড়ার কোনো দুর্গন্ধ আছে বলে মনেই করে না, কারণ তারা ওই দুর্গন্ধের মধ্যে অভ্যস্ত হয়ে গেছে। হযরত খাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি কোনো এক আসমানি কিতাবে দেখেছি, পড়েছি, দেখেছি যে গীবত এমন জঘন্য কাজ, যদি কেউ তা থেকে তওবা করে মারা যায় তবু সে সব নেককারদের শেষে বেহেশতে যাবে, আর যদি গীবতকারী তওবা না করে মারা যায় তাহলে সে সবার আগে দোজখে প্রবেশ করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের পাকের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, অর্থাৎ প্রত্যেক পেছনে ও সামনে গীবতকারীর দুর্ভোগ। উল্লেখ্য যে হুমাযাত তো অনুপস্থিতিতে গীবতকারী, আর লুমাযাত তো উপস্থিতিতে নিন্দাকারী। তো আয়াত শরীফ ইবনে ওয়ালিদ মুগিরা সম্পর্কে নাজিল হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা গীবত থেকে হুঁশিয়ার থাকো, সম্পূর্ণরূপে তা পরিত্যাগ করো, কেননা গীবত বেবিচার অপেক্ষ ঘৃণ্য ও জঘন্য। কারণ বেবিচারী ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে যদি তওবা করলে আল্লাহ পাক তা কবুল করেন, কিন্তু গীবতকারীকে যতক্ষণ পর্যন্ত না গীবতকৃত ব্যক্তি মাফ করে না দেয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না। সুতরাং কেউ যদি কারো গীবত করে তবে প্রথমে তাকে গীবতকৃত ব্যক্তি থেকে ক্ষমা প্রার্থনা করা চায়, ক্ষমা চেয়ে নেওয়া চায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজ কিয়ামতে গীবতকারী ব্যক্তির মুখমণ্ডল তার পেছনের দিকে ফিরিয়ে দেওয়া হবে। গীবতকারী ব্যক্তির উচিত যেখানে বসে সে গীবত করে সেখান থেকে উঠে যাওয়ার পূর্বে তওবা করা এবং গীবতকৃত ব্যক্তি থেকে মাপ চেয়ে নেওয়া। তো ফ্রিস্টাইমেরা, আমরা শুনলাম যে গীবতের অনেক ক্ষতি রয়েছে, গীবতকারীর অনেক লাঞ্ছনা এবং ক্ষতির শিকার হবে। গীবতকে তওবা কারিয়ার মধ্যে গীবতের অনেক ক্ষতিকর দিক তুলে ধরেছেন, আসুন আমরা সেগুলো শ্রবণ করি। তার মধ্যে একটি হচ্ছে যে গীবত ইমানকে কর্তন করে দেয়, ইমানকে কেটে দেয় গীবত। নাম্বার দুই, গীবত মন্দ মৃত্যুর কারণ, যে ইমান হারা হয়ে মৃত্যুবরণ করার কারণ। নাম্বার তিন, সর্বদা গীবতকারীর দোয়া কবুল হয় না, যে সর্বদা গীবত করবে তার দোয়া কবুল হবে না। নাম্বার চার, গীবতের কারণে নামাজ রোজার নুরানিয়ত চলে যায়, নামাজ রোজার যে নুরানিয়ত রয়েছে সেটা চলে যায়। নাম্বার পাঁচ, গীবতের কারণে নেকি নষ্ট হয়ে যায়। নাম্বার ছয়, গীবত নেকিকে জ্বালিয়ে দেয়। নাম্বার সাত, গীবতকারী যদি তওবা করে নেয় তবে সর্বশেষে সে জান্নাতে যাবে। মোট কথা, গীবত কবিরা গুনাহ, হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। গীবত অপকর্ম, অর্থাৎ জেনাতে কইটা নিকৃষ্ট। মুসলমানদের গীবতকারী সুদ থেকেও বড় গুনাহে গ্রেফতার। গীবতকে যদি সমুদ্রে ঢেলে দেওয়া হয় তবে সমুদ্র দুর্গন্ধময় হয়ে যায়। গীবতকারীকে জাহান্নামে মৃত খেতে হবে, মরা খেতে হবে। গীবত মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমতুল্য, গীবতকারী কবরের আজাবের মধ্যে গ্রেফতার হবে। গীবতকারী তামার নখ দ্বারা নিজের চেহারা এবং বুককে বারবার আঁচড়াতে থাকবে। গীবতকারীকে তার পাজরের মাংস কেটে, তার পাজরের রানের মাংস কেটে খাওয়ানো হবে, নিজের মাংস। গীবতকারীকে কিয়ামতের দিন কুকুরের আকৃতিতে, যে কুত্তা, কুকুরের আকৃতিতে উঠানো হবে। গীবতকারী জাহান্নামের বানর হবে। গীবতকারীকে দোজকে স্বয়ং নিজের মাংস খেতে হবে। গীবতকারী জাহান্নামের উত্তপ্ত পানি এবং আগুনের মধ্যখানে মৃত্যু প্রার্থনা করে দৌড়াতে থাকবে এবং এর থেকে জাহান্নামীরাও বিরক্ত হবে। এই গীবতকারী যে জাহান্নামের আগুনে লিপ্ত থাকবে, তা থেকে অন্যান্য জাহান্নামীরাও বিরক্ত বোধ করবে তার এই অবস্থা দেখে। গীবতকারী সর্বপ্রথম জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ফিস্তায় বেরা, আপনারা দেখলেন তো যে দুনিয়ায় মুখের অপ্রয়োজনীয় ব্যবহার আখিরাতের জন্য কিরূপ ক্ষতিকর হতে পারে, এবং মুসলমানদের গীবত করার কতই না বিপদ, যে মুসলমানদের গীবত করা এটার কারণে অনেক বিপদ চলে আসে। সুতরাং আমাদের উচিত গীবত ইত্যাদির গুনাহের আপদ থেকে নিজেকে বাঁচানোর পাশাপাশি নিজের মাঝে নামাজ রোজার নিয়মানুবর্তিতা এবং সুন্নতের উপর আমল করার চেতনা জাগ্রত করার জন্য দাওয়াত ইসলামের মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া, এবং দাওয়াত ইসলামের যে মাদানী 12 মাদানী কাজ রয়েছে তার সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া। যদি আমরা এই দাওয়াত ইসলামের মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়ে যাই, দাওয়াত ইসলামের যে 12 মাদানী কাজ রয়েছে ওগুলার মধ্যে সম্পৃক্ত হয়ে যায়, ওগুলা করি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আজ্জাবাজাল এগুলার বরকতে আমাদের মাঝে গীবতের মতো জঘন্য গুনাহ, এই জঘন্য গুণা আমাদের থেকে চলে যাবে। এই জঘন্য গুণা থেকে আমরা বাঁচতে পারবো, পাশাপাশি অন্যান্য আরো অনেক গুণা রয়েছে এগুলো থেকেও আলহামদুলিল্লাহ এই মাদানী মহলের বরকতে আমরা বাঁচতে পারবো। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে এসেছে, আপনারা সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথে থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জাল আবারও আপনাদের সামনে অন্য একটা অনুষ্ঠান, অন্য একটা বিষয় নিয়ে আবারও এই আমাদের সাপ্তাহিক ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের শিক্ষা ও উদাহরণ অনুষ্ঠানে উপস্থিত হব। ততদিন মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।